তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে, যে যেখান থেকেই আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানেও আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী এহসান কাদরী ভাই রয়েছেন, আর নাতখা আমাদের ইমরান মাদানী ভাই আছেন। আমরা বিষয়ও রেখেছি আজকের অনুষ্ঠানে, বেশি থেকে বেশি পরিমাণে চেষ্টা করব আপনাদের কল আর এসএমএসগুলো নেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে। আর যেহেতু ইমরান ভাই আছেন, কালামও শুনবো তার থেকে, হামদে বাড়ি তালাও শুনবো, আর আজকের যে বিষয় নিয়েছি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা অন্যান্য দিনের চেয়ে একটু ভিন্ন নিয়েছি, হয়তো বা আজকের বিষয়টা অনেক মানুষ এর সাথে সম্পর্ক রাখে, বিষয়টা ভালো নয়, খুবই খারাপ একটি বিষয়, কিন্তু না জেনে না বুঝে অনেক সময় হয়ে যায়, এই কাজটা হয়ে যায় গোপন করে, আর কিছুই নেই। বিষয়টা অবশ্যই আপনাদেরকে জানাবো, সেটা হলো গিয়ে উগ্র মেজাজ। এই সম্পর্কে বলাটা খুব সহজ দর্শক শ্রোতা, কিন্তু আমল করাটা অনেক কঠিন। উগ্র মেজাজ এর কারণে ব্যক্তি জীবনে যে ক্ষতি হয়, পারিবারিক জীবনে যে ক্ষতি হয়, সামাজিক জীবনে যে ক্ষতি হয়, রাষ্ট্রীয় জীবনে যে ক্ষতি হয়, সেটা যার জীবনে এমন ঘটনা ঘটেছে একমাত্র সেই বুঝতে পারে। এই উগ্র মেজাজ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন, আর হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলেছেন উগ্র মেজাজ সম্পর্কে, আর উগ্র মেজাজি যে লোকেরা আছে তাদের সম্পর্কে আমাদের সমাজের মধ্যে কি প্রভাব রয়েছে এটাও দেখা দরকার। আমরা হয়তো ভাবি যে আমার এই উগ্র মেজাজের কারণে মানুষ আমাকে ভয় পায়, উগ্র মেজাজের কারণে আমার সন্তানরা আমাকে ভয় পায়, উগ্র মেজাজের কারণে আমার ঘর আমার ঘরের সদস্যরা আমাকে ভয় পায়। আসলে আপনার ব্যাপারে তাদের অভিমত কি, আপনার ব্যাপারে তাদের যদি অভিমত নেওয়া হয়তো আপনি শুনেও অবাক হবেন, উগ্র মেজাজের ব্যাপারে নিজের ঘরের মানুষের অভিমত যদি আপনি শুনেন আপনি নিজেই অবাক হবেন যে আমার এই উগ্র মেজাজের কারণে আমি তো ভাবতাম এটা ভালোর দিক, সবাই আমাকে ভয় পায়, কিন্তু অভিমত শোনার পরে আপনার চিন্তা ভাবনাই পুরো পরিবর্তন হয়ে যাবে। যেহেতু এহসান কাদরী ভাই আমাদের সাথে আছেন, আমরা এ সম্পর্কেও তার থেকে আমরা আলোচনা শোনার চেষ্টা করব। শুরুতে ইমরান মাদানী ভাইয়ের কাছে আসব, আমরা অনুষ্ঠানের শুরুতে হামদে বাড়ি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি ইমরান ভাই,
আল্লাহু 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 আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 জাহির তুমি আল্লাহ, জাহির বাতিন তুমি আল্লাহ, হাফিজ নাসির তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাফিজ নাসির তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে, হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে, হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে, উদ্দেশ্য পূরণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 যাবে দু চোখের নার, মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ,
মাশাআল্লাহ। আমরা ইমরান ভাই থেকে আজকের অনুষ্ঠানে কিন্তু নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনব। আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আজকে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের শাশ্বততম পর্বে। আপনারা আপনাদের অভিমত আমাদেরকে জানাতে পারেন SMS আর কলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আর আজকের বিষয় উগ্র মেজাজ, উগ্র মেজাজ নিয়ে ইনশাআল্লাহ তাআলা এহসান ভাই আমাদের সাথে রয়েছেন। এহসান ভাই, যে ব্যক্তির উগ্র মেজাজ সে কিন্তু এই বিষয়টা অনুভব করতে পারে না সবসময় যে আমার এই উগ্র মেজাজের কারণে ক্ষতি হচ্ছে
জি
ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে বা সাংসারিক জীবনে সামাজিক জীবনে এই উগ্র মেজাজের কারণে যে ক্ষতিটা হয় সেটা ওই ব্যক্তি সবসময় অনুভব করতে পারে না। মাঝে মধ্যে যখন সে দুর্ভোগে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তখন বুঝতে পারে কি আমার এই উগ্র মেজাজের কারণে ক্ষতিটা হয়েছে। পরবর্তী টাইমে সে আবার ভুলে যায় কিন্তু। আর এই উগ্র মেজাজের লোকদেরকে আপনি বলেন পরিবারের সদস্যরা, তারাও কিন্তু একদিক থেকে ভালোভাবে দেখে না উগ্র মেজাজের কারণে। আবার সমাজের মধ্যেও তাকে উগ্র মেজাজ মেজাজি যে ব্যক্তি উগ্র মেজাজি তাকে সমাজের মধ্যেও কিন্তু ভালো একটা দৃষ্টিতে দেখে না। যেমন একবার কোরবানির সময়, এহসান ভাই
জি,
কোরবানির সময় আমরা চামড়া সংগ্রহ করছিলাম, দাওয়াত ইসলামের জন্য কালেকশন করছিলাম। চামড়াগুলো ফয়জানে মদিনার সামনে জমা করার একটা ব্যবস্থা, সায়দাবাদ যাত্রাবাড়ি আশেপাশের যে এরিয়াগুলো আছে আমাদের, এখান থেকে আমরা সবাই চামড়াগুলো ফয়জানে মদিনার সামনে জমা করছিলাম। উগ্র মেজাজের কারণে মানে যেগুলো হয় ওই দৃশ্যটা আমার সামনে চলে আসলো। তো আমাদের জিম্মাদার যে আছে ইমরান ভাই, সেও তখন ঢাকাতে, আমরা চামড়া বিক্রি হয়ে গেছেন, যারা চামড়া নিয়েছে কিনে তারা গাড়ি নিয়ে ফয়জানে মদিনার সামনে আসছে চামড়া উঠানোর জন্য। তো যেহেতু সাইডের রাস্তা, এটা গলির রাস্তা, ওখানে একটা ট্রাক যখন ঢুকে তো অপর একটা গাড়ি, ঈদের দিন এত গাড়ি আসা যাওয়া, ঢাকা শহর ফাঁকা হয়ে যায় বুঝি আমরা এগুলো। তো হঠাৎ করে একটা মোটরসাইকেল সম্ভবত বা একটা কার আসছিল, এরকমের কিছু, মোটরসাইকেল যাই, ওই রকম একটা গাড়ি আসছে, ওনার যাওয়ার রাস্তা আছে। আমার স্পষ্ট মনে আছে রাস্তা যাওয়ার রাস্তা আছে, আর আমাদের গাড়িটাও যেটা আসছে সেটাও একদম চাপাইয়ে রাখছে সাইডে, কেননা প্রায় এক দেড় ঘন্টা সময় লাগতে পারে চামড়া উঠাতে, অনেক চামড়া ছিল, তিন চারশো চামড়ার মতো ছিল। গাড়ি ট্রাকটা একেবারে সাইডে চাপাই রাখা আছে, আর অন্য অপর সাইড দিয়ে যাওয়া আসার রাস্তা আছে। কিন্তু ওনার উদ্দেশ্য উগ্র মেজাজ, সাথে মনে হয় কোনো লেডিস ছিল, ঘরের কোনো পরিবারের কেউ হবে, সেখানেও একটু তার দেখানো মনে চাইছে, সম্ভবত দেখাই আমি একটু উগ্র মেজাজ আমার আছে। তো যখন গাড়ির সামনে, আমাদের গাড়ির সামনে সে আয়েশা দাঁড়ালো, এসেই সেখানে উল্টাপাল্টা শুরু করে দিছে, তার উগ্র মেজাজটা সেখানে তুলে ধরার চেষ্টা করছে। এখন মোবালিকে দাওয়াত ইসলামী, তো মোবালিকে দাওয়াত ইসলামী, খামোশি এখতিয়ার, অর্থাৎ চুপ চুপ আছে। ইমরান ভাই এত না জোরে কোনো কথা বলছে, না তাকে কোনো ধমক দিছে, না তাকে কিছু বলছে, তার মতো সে বলছে, আচ্ছা বলে চলেও গেছে, আবার দুই একজনকে নিয়ে আসছে, আরও কিছু দেখানোর চেষ্টা করলো। এখন আশেপাশে যারা ছিল সবাই বললো, কেমন বোকা, যেহেতু আপনার অপর সাইডের মানুষ কথাই বলছেন আপনার সাথে, আপনি যত মেজাজ দেখান না কেন, যত উগ্র মেজাজই হন না কেন, আপনি যার সাথে তর্ক করছেন সে যদি উত্তর না দেয়, তো সেখানে আপনি তর্ক করে মজা কী আছে আর। এরপরে আপনার যাওয়ার রাস্তা ছিল, রাস্তাটাও আপনার বন্ধ না, যাইতে পারেন আপনি চাইলে, কিন্তু না গিয়ে মানুষের উপর দোষারোপ চাপানো, উগ্র মেজাজ দেখানো, মানুষকে জমা করানো, অপর ব্যক্তিকে অপমান করা, সেখানে অসম্মানিত করা, এরপরে আরও কাউকে ডাকা, পরবর্তী টাইমে দেখা গেছে যে ব্যক্তি উগ্র মেজাজ দেখাইছে এহসান ভাই সে অপমানই হয়েছে, কেননা সে উগ্র মেজাজের কারণে কখনোই তার পক্ষে কেউ কথা বলবে না এবং সাপোর্ট কেউ করবে না। তো এই যে উগ্র মেজাজের কারণে সমাজের মধ্যে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে যে তাকে নিয়ে হয়তো বা কেউ আলোচনা করে না ডরে ভয়ে, কিন্তু ভালো দৃষ্টিতেও কেউ তাকে দেখে না, কিছু মাদানি ফুল দর্শক
সমাজের মধ্যেও। হ্যাঁ জাকির ভাই, এরকম অসংখ্য মানুষ দেখা যায় যে উগ্র মেজাজের।
জি,
আপনি যেই ঘটনাটা এখন বললেন যেটা আমাদের চোখের সামনেই,
চোখের সামনে
তো এরকম
হয়তো আপনিও ছিলেন।
জি, হয়তোবা আমাদের যারা দর্শক দেখতে পাচ্ছে হয়তোবা তাদের পরিবারের মধ্যে এমন অনেকে আছে,
অনেকে আছে শুধু শুধু,
আর প্রতিটা পরিবার আমার মনে হয় কমবেশ একজন দুজন পাওয়া যাবে যে আজকে উগ্র মেজাজ নাই, এটা একটা ভাইরাসের মতো একটা ব্যাধি এটা। তো এই উগ্র মেজাজের কারণে, আচ্ছা যার মধ্যে এই মেন্টালিটি থাকে, খিটখিটে ভাব, যেটা অল্পতেই রেগে যাওয়া, তো দেখবেন যে এরা সবসময় এদের মানে মাইন্ডের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যেই বিষয়টা তাদের চোখের সামনে থাকে যে এটা এমন কেন হলো, এটা তেমন হওয়ার কথা না, মানে তার নিজের মতো সে এটা ভাবে। যেমন আপনি যে কথাটা বললেন যে গাড়ি, এখানে বড় একটা গাড়ি আছে, তো যাওয়ার কিন্তু রাস্তা রয়েছে, কিন্তু তার মাইন্ড এটাই, এত বড় গাড়ি এখানে থাকবে কেন,
থাকবে কেন।
কিন্তু এখন মানুষ তো আসা যাওয়া করার সে সুযোগ করে দিয়েছে, এটা সে দেখবে না। তো উগ্র মেজাজিরা কিন্তু দেখবেন পরিবারের মধ্যেও, যে একটা পরিবারের মধ্যে রান্নাবান্না হোক বা ঘরের মধ্যে অগোছালো হোক বা গোছানো হোক, মানে যেই অবস্থায় থাকুক না কেন, তার মাইন্ড এটাই কাজ করে যে এটা এমন কেন হলো, মানে তার মনের মতো কেন হলো না। এই কারণে দেখবেন যে উগ্র মেজাজের যে ভাবটা, এটা কিন্তু চলে আসে। তো ইসলামের মধ্যে এই উগ্র মেজাজ বা রাগ বলি আমরা, কারণ রাগ এটাও উগ্র মেজাজের মধ্যে একটা, তো একটা হচ্ছে রাগ করা। নর্মালি অনেক মানুষ রাগ করে না, রাগের কিছু কারণও হয় তো যার কারণে মানুষ রাগ করে, কিন্তু উগ্র মেজাজটা এটাও এক প্রকার রাগ, কিন্তু এটা হচ্ছে ঘন ঘন অল্পতেই রেগে যাওয়া, খিটখিটে ভাব যেটা।
জি জি,
তো কিছু মানুষ আছে যে কোনো কারণে সে রাগ চলে আসে, আর রাগ চলে আসা এটাও একটা মানুষের মধ্যে স্বাভাবিক বিষয়, রাগ আসতেই পারে মানুষের, কিন্তু বড় বিষয় হচ্ছে এটাকে দমন করা,
দমন করা।
তো এই রাগের বিষয়েও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আছে, কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যেও আয়াত দিয়েছেন যে রাগের বিষয়ে।
জি জি জি,
যেমন এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি কিছু ওসিয়ত করুন। তো ওসিয়ত কার কাছে আসছে করার জন্য? হ্যাঁ, নবী পাক থেকে। তো নবী পাক ইরশাদ করলেন, রাগ করিও না। সে আবারও বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করুন। নবী পাক বললেন, তুমি রাগ করিও না। তো এইভাবে বারবার সে যতবার বলল, হুজুর সাল্লাল্লাহু সাল্লাম এটাই বললেন, তুমি রাগ করিও না। কারণ রাগ এরকম একটা বিষয়, এমন একটা রোগ যেটা বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়,
যথেষ্ট।
যেমন কিতাবের মধ্যে এটাও আসছে যে অধিকাংশ ব্যক্তি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন যে রাগের কারণে যাদের রাগ আছে, এই রাগের ট্রিটমেন্ট করার জন্য তাকে কষ্ট ধৈর্য ধারণ করা এটা হচ্ছে তার জন্য ফরজ বলেছে। কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ এটা করতে হবে,
চেষ্টা করতে
হবে। যদি আপনি রাগের ট্রিটমেন্ট করতে হয়, আপনার উগ্র মেজাজ রয়েছে, এটা যদি আপনি ট্রিটমেন্ট করতে চান তাহলে ধৈর্য ধারণ করা এটা আপনার জন্য ফরজ হয়ে গেছে। কেননা সে বলছে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন কিতাবে যে এটা এই কারণে যে রাগের কারণে অসংখ্য মানুষ জাহান্নামের মধ্যে যাবে। তো আজকে আমরা যারা এই যে অল্পতেই রেগে যাচ্ছি সামান্য একটি কিছুতে, হয়তো বা পরিবারের মধ্যে স্ত্রী কোনো একটা ভুল করে বসছে বা
বাচ্চারা ভুল করছে,
অনেক সময় একটা হচ্ছে যে ভুল করে বসার কারণে রাগ চলে আসা, আরেকটা হচ্ছে ভুল করেনি কিন্তু তার মনের মতো হয়নি, তো এর কারণে সে মেজাজ দেখাচ্ছে। তো এটার কারণে দেখবেন আজকে অসংখ্য পরিবার এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স, যে তালাকের মধ্যে তালাকের মতো একটা
জঘন্য
কাজও কিন্তু হয়ে যাচ্ছে, মানে মাথায় আসলো রাগ চলে আসলো, হ্যাঁ এখন সে মশলা জানে না, তার মধ্যে সেই দিনই জ্ঞান নাই, সে মন চেল তালাক দিয়ে দিল, কিন্তু পরবর্তীতে সেটা রিয়ালাইজ করলো, অনুধাবন করলো যে হ্যাঁ আমি কী করলাম। আজকে অনেকে মানুষ দেখবেন যে রাগ করার পর, উগ্র মেজাজি করার পর এমন কিছু কথা বলে ফেলে, এমন কিছু কাজ করে ফেলে যে যার কারণে সে পরবর্তীতে অনুধাবন করে এবং পরবর্তীতে মাফ চায়। আচ্ছা আমি এমন কাজ কেনই করবো যে আবার মাফ চাইতে হয়, তার কাছে বারবার ক্ষমা চাইতে হবে?
একটা হচ্ছে এহসান ভাই, যে এমন কোনো কাজ করলাম যার কারণে সরি বলতে হলো,
জি জি,
ভুলের কারণে তাকে ক্ষমা চাইতে হইলো। আরেকটা হলো এমন কাজ করলাম যার কারণে আমার ইমান, আমার যে স্ত্রী আছে তালাক হয়ে যাওয়া, বা এমন কোনো কাজ করা যা সারা জীবন মানুষ মনে রাখে, এমন কথা বলা, এমন কাজগুলো করা রাগের কারণেই কিন্তু মানুষ রাগের মাথায় বলে দিল, হ্যাঁ স্ত্রীকে বলে দিল বা ওয়াইফকে, বাচ্চার মাকে বলে দিল, এবার হয়ে গেল, কিন্তু ভাবতেও পারে না, সে চিন্তাও করতে পারে না আমি রাগের মাথায় কি বললাম। পরবর্তীতে যখন রাগ তার শেষ হয়ে যায় তখন সে এটা বুঝতে পারে, এটা তো ছিল আমার একটা রাগ আর এটা অনেক বড় ভুল। আমার জানা মতে,
জি
এহসান ভাই, মানুষ উগ্র মেজাজি হলে দেখেন ছোট বিষয় নিয়েও তারা এত বড় বানায়, আর সেটা নিয়েই একটা পর্যায়ে গিয়ে ঘরের মধ্যে শান্তির একটা ঘরকে অশান্তির ঘর বানিয়ে দেয়। কিছু না হেসান ভাই, কিছু না, ওই ওই বিষয়টা নিয়ে কথা না তুললেও হয়, একটা লোক রাস্তা দিয়ে যাইতেছে, তো সবাই দেখছে একটা লোক যাচ্ছে বা বাড়ির উপর দিয়ে যাচ্ছে, একজন বলল আধা ঘন্টা পরেই যদি আবার তার বিষয়ে কথা উঠে, তো বলল যখন এই লোকটা গেছে এখান থেকে তখন তার হাতে ছাতা ছিল, আরেকজন বলল না ছিল না, কে বা কোথা থেকে গেছে কিছু না, আত্মীয় না, সম্পর্ক না, প্রয়োজনও না,
থার্ড পার্সন মানুষ,
হ্যাঁ, কিন্তু এখন তাদের মধ্যে একজনে বলল হ্যাঁ তার হাতে ছাতা ছিল, আরেকজন বলল না ছিল না। আচ্ছা গেল, যে একদিন পরেও যদি কথা ওঠে তো বললো সে যখন গেল আমাদের বাড়ির উপর দিয়ে গেছে তখন দুপুর 12টা বাজে, আরেকজন বলে না 1:30টা বাজছিল। এখন এই এটা কোনো কথা, এর কোনো মানে আছে, এটা কোনো বিষয় তর্ক করার? এটা নিয়েই আমার জানা মতে, মানে অন্য কোনো ব্যক্তির অন্য কোনো কথা, যা এই বিষয়টা না পারিবারিক কোনো উপকার আছে না কোনো লাভ আছে কিচ্ছু নেই, কিন্তু এটা নিয়েই ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে তর্ক, আর এই তর্কের পরে একটা সময় গিয়ে ঝগড়া মারামারি, এরপরে ছাড়াছাড়ির পর্যায়ে গিয়ে পৌঁছে যায়। আসে কি এর মধ্যে, একটাবারও ভাবে না যে আসলে কী নিয়ে তর্ক করছি আমরা, কোন বিষয় নিয়ে তর্ক করছি। এই না জানার কারণে বা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে যখন আমরা এমন কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, আর উগ্র মেজাজের লোক যারা তাদের মধ্যে তো এগুলো বেশি হয়।
অনেক সময় দেখবেন যে চলার পথেও আমাদের, যে অনেক সময় রাস্তা দিয়ে আমরা হাঁটি, অনেক জ্যাম থাকে, ভিড় থাকে, বা বাসের মধ্যে আমরা বলি, যে বাসের মধ্যে আজকাল আমাদের দেশেরই বলি, যে যেই বাসগুলি লোকাল বাসগুলি, তো অনেক সময় মানুষ এত বেশি যার কারণে হয়তো বা যারা সিটের মধ্যে বসে থাকে এবং যারা দাঁড়িয়ে থাকে, তো ওই দাঁড়ানো ব্যক্তি অনেক সময় দেখবেন যে আরেকটা মানুষ যাওয়ার সময় কিন্তু সে একটু চেপে দাঁড়ায়, যার কারণে সে বসা ব্যক্তির গায়ের মধ্যে একটু কি ঝুঁকে পড়ে, তো একে এই কারণে সে উগ্র মেজাজ হয়ে তার সাথে দেখায়,
ধমক দেয়,
ধমক দিয়ে দেয়, যা এখান থেকে আবার দেখেন অনেক সময় মারামারি পর্যন্ত হয়ে যায়। তো এটা দেখতে হবে যে এই মেজাজটার কারণ কি, আমি তো রিল্যাক্সে বসে আছি, আমি যেই টাকা দিয়ে ভাড়া দিচ্ছি সেই ভাই দাঁড়িয়ে কষ্ট করে করে
ওই টাকাই
যাচ্ছে, ওই একই টাকা দিচ্ছে, তো তারও কষ্ট হচ্ছে, তো আমি তো বসে আছি, একটু হয়তো বা গায়ে টাচ লাগতেই পারে, এটা স্বাভাবিক। তো এমন কিন্তু অসংখ্য চলার পথে কাজগুলো হয়ে যায়, চলার পথে অনেক সময় রাস্তার মধ্যে ধাক্কাও লেগে যায়, অনেক সময় পায়ে পা লেগে যায়, এই কারণে কেন পা লাগছে, পাড়া কেন লাগলো, এই কারণে একদম ঝগড়া হয়ে যায়, মারামারি বন্ধ হয়ে
বিষয়টা হেসান ভাই, উগ্র মেজাজের দুই দিক থেকে পাওয়া যায়। একটা হলো গিয়ে অনেক ঘামাঘামি, জ্যাম বেশি, লোক বেশি, তো সেখানে লাগতেই পারে, টাচ লাগতেই পারে বা হয়ে যায় এরকমের, যার লাগে সেও উগ্র মেজাজই দেখায়, আর যার যে যার গায়ে লেগেছে সে উগ্র মাঝে দেয়, মানে সে বলে কি আপনি আর কোনো জায়গা পান না, আমার আমার সাথে আসা কেন বারবার ধাক্কা খান, আর এ বলে রাস্তায় নামলে ধাক্কা খাবেনি, অর্থাৎ কাউকে কেউ ছাড় দিতে চায় না। আবার যেমন ধরেন গিয়া রোডের মধ্যে এমন হয়, যদি লেগে যায় কখনো না আমাদের আশেপাশের যে এরিয়াগুলো আছে, যাত্রাবাড়ি বলেন সায়দাবাদ বলেন, এর মধ্যে যদি পায়েও হাঁটে মানুষ তাও একটা জ্যামের মধ্যে পড়ে যায়। একটা ঈদের সময় তো আরও বেশি থাকে, মানে মানুষের এত ভিড় থাকে, যখন লেগে যায় না, যখন যা যে লাগিয়েছে সেও মেজাজ দেখায়, বলে কি আপনি রাস্তায় আসছেন না তো লাগবেই তো ধাক্কা, রোডে নামলে এমন ধাক্কা লাগে, আর যে ধাক্কা খেয়েছে সে তো দেখাই, বলে ভাই আর কোনো জায়গা পান না, এসে বারবার আপনি আমাকে ধাক্কা দেন। তো এ বিষয়টা আমি দেখছি দুই পক্ষ থেকেই উগ্র মেজাজই দেখানো হয়, নরম যে বিষয়টা আছে না, সুষ্ঠু মানুষ বা ঠান্ডা মেজাজের যেমন এটা দেখায়।
যারা ভদ্র সুশীল শিক্ষিত রয়েছে তো এরা আসলে বিষয়টা বোঝে যে না এটা এর উগ্র মেজাজ, এটা একটা রোগ,
এটা একটা।
এখন যে যারা স্বাভাবিক মানুষ আছে এটা কিন্তু একটা স্বাভাবিক মানুষের গুণ না, এটা রোগও না, যে একটা যারা একটু অস্বাভাবিক একটু ডিফারেন্ট অন্যান্য মানুষ থেকে, এদের মধ্যে দেখবেন উগ্র মেজাজের ভাবটা আছে, এরা প্রতিটা জায়গায় কিন্তু এই মেজাজ দেখায়। একটা হচ্ছে জাকির ভাই আপনি হয়তো বা ঘরের পরিবারের সাথে দেখাতে পারেন স্বাভাবিক, কিন্তু একটা বাহিরের মানুষ সে তো আপনার পরিবারের মানুষ না, সে আপনাকে বুঝবে না। ঘরের মানুষ মেনে নিল আপনি উগ্র মেজাজি, আপনাকে সে কি কি বলে এটাকে যে আপনাকে মেনে নিল, সে সাপোর্ট দিল, কিন্তু একটা বাহিরের মানুষ। আচ্ছা এমনও আমি দেখেছি জাকির ভাই যে জামাত শুরু হবে মসজিদের মধ্যে, এক এক হলো তো দেখেন মাসালা কি যে যখন জামাতের মধ্যে আমরা দাঁড়াই কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ানোটা কি ওয়াজিব, তো লাগাতে হবে, কিন্তু এমন মানুষ আমি দেখছি যে কেন টাচ লাগছে এর জন্য সে ওই নামাজের মধ্যেই তার সাথে মেজাজ দেখাচ্ছে, ভাই আপনি দূরে থাকেন না আমার সাথে কেন টাচ লাগেছেন। এখনও টাচ না লাগালে কিন্তু ওয়াজিব আদায় হবে না, কাঁধে কাঁধ লাগাতে হবে, তো সে বলতেছে ফাঁকা হয়ে দাঁড়ান জামাতের মধ্যে। এক হলো সে মাসলাও জানছে না নামাজের, আর দুই নম্বর হচ্ছে সে আল্লাহ তালার ঘর আসছে, আল্লাহর ইবাদত করার জন্য আসছে, মসজিদের মধ্যে সে উপস্থিত হয়েছে, ওই আল্লাহর ঘরে এসেও তার উগ্র মেজাজ দূর হচ্ছে না, এটা অনেক বড় একটা ব্যাধি আমাদের।
রাইট রাইট রাইট। আজকের অনুষ্ঠানও রহমতপূর্ণ প্রবাদ 700তম পর্ব চলছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, অনেকেরই ব্যক্তিগতভাবে SMS দিয়ে মোবারকবাদ জানিয়েছে, অনেকে ফেসবুকের মধ্যে কমেন্টস করে মোবারকবাদ জানিয়েছে, অনেকে কল সেন্টারে SMS দিয়ে বা কল করে মোবারকবাদ জানাচ্ছেন। আল্লাহ তাবারক তাল আপনাদের এই উৎসাহ প্রদানকে কবুল করেনি। একজন রাজশাহী থেকে আমাকে SMS করেছেন, তিনি জিজ্ঞাসা করলেন এই অনুষ্ঠানটি শুরু কে করেছে এবং আপনি কবে থেকে পেয়েছেন। অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ শুরু আমি যদি ভুল না করি তবে আমাদের আরমান ভাই শুরু করেছিলেন,
আরমান ভাই
যে আছেন আমাদের, আরমান ভাই রহমতপূর্ণ প্রবাদ শুরু করেছিলেন। আমি কবে পেয়েছি সম্ভবত 2020-এর দিকে আমার কাছে আসছে সম্ভবত, আর আমি শুরু করেছি 241 নম্বর এপিসোড থেকে আমি শুরু করেছি, আর এর মধ্যে আমার অনুভূতি কি এটা জানতে চেয়েছেন। একটা বিষয়ে আমি নিজের কাছেই রেখেছি, আজ পর্যন্ত কাউকে বলিনি। আজ যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন রাজশাহী থেকে, এই যিনি SMS করেছেন ইনি প্রতিটা অনুষ্ঠানেই SMS করেন, উত্তর রায়পাড়া থেকে। আমি যখন রহমতপূর্ণ প্রবাদ পাই হেসান ভাই, ওই মুহূর্তটা আমার কাছে কিন্তু একটা নাইট রাত্রের লাইভ ছিল।
আচ্ছা,
ইসলামের আলো নামে একটি লাইভ আমি করতাম, তো যারা উপস্থাপনায় আছে বা হোস্টিং যারা করে এদের জানা আছে রাত্রের দর্শকের মন মেজাজ একরকমের থাকে, আর সকালের দর্শকের মন মেজাজ মন মানসিকতা একরকমের থাকে। যখন আমি রাত্রের প্রোগ্রাম করতাম তো আমার একটা ধারণা ছিল, আইডিয়া ছিল যে রাত্রের দর্শকের মন মানসিকতা কেমন আর কিভাবে কথা বলতে হবে,
ওইটা বুঝেই টপিক নেওয়া,
ওইটা বুঝেই কথা বলা, ওইটা বুঝেই দর্শককে ডিল করা একটা অভ্যাস হয়ে গেছিলো আমার। যখন আমাকে হঠাৎ করে সকালের প্রোগ্রাম দেওয়া হয়েছে তো ওই অভ্যাসটা পরিবর্তন করা একটা বিষয় ছিল আমার কাছে। দ্বিতীয় বিষয় ছিল এই প্রোগ্রামটা কেউ না কেউ নিয়ে চলছিল, অর্থাৎ আরমান ভাইয়ের পরে ইমরান ভাই নিয়ে চলছিল, তখন ওই বিষয়টা আবার আমার মধ্যে নিয়ে আসা, অন্য হোস্টের বিষয়টা আমার মধ্যে নিয়ে আসা, এটা একটা কঠিন বিষয় ছিল আমার কাছে। দ্বিতীয়ত রাতের হোস্ট যিনি থাকে তার দর্শকের মাইন্ড মন মানসিকতা ওটাকে চেঞ্জ করে সকালের যে দর্শকের একটা ভাব ইচ্ছা ওইটা আমার মধ্যে নিয়ে আসা, এই দুইটা জিনিস আমার কাছে খুব কষ্টকর ছিল। পরবর্তীতে 2-3 মাসে এগুলো আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন চেষ্টা করছি, সকালের মন মানসিকতা আর রাতেরটা পুরো ভিন্ন থাকে দর্শক, কেননা সকালে আপনি আমি ঘুম থেকে উঠেই মাদানী চ্যানেলের সামনে যারা বসি আমরা দেখি, একটা ফ্রেশ মাইন্ড নিয়ে বসি, এখানে যেটাই বলি সেটা আপনারা অ্যাকসেপ্ট করে নিতে পারেন। রাতেরটা কিন্তু এরকমের না, সারাদিন পরিশ্রমের পরে মাদানী চ্যানেলের সামনে যখন বসে তখন তাদেরকে সফট কিছু কথা বলতে হয়, আর সেটা আমরা দর্শক যারা আছি আমরা গ্রহণ করে নিতে পারি। তো এই যে অনুভূতির কথা যেটা জিজ্ঞাসা করলেন, এটা একটা ছিল আমার মধ্যে অনেকদিন ধরে, আমি কাউকে শেয়ার করিনি, আজকেই বললাম অনুভূতির কথা। এমন একটা বিষয় আমার সাথে ছিল যেটা আমি পরবর্তীতে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করেছি। যারা এসএমএস করেছেন শুকরিয়া আদায় করি। ইমরান ভাইয়ের কাছে আসব। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও অ্যাড করি আজকের অনুষ্ঠানে, এরপরে কল শুনবো দর্শকের ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি salli ala nabiyyina salli ala muhammadin amka chhedke na na যখন হবে তোমার দিদার তখনই হবে আমার আকা, তখনই হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই সোনা আমি যদিও
তাবারক ও তালা কবুল আর মঞ্জুর করে নিক। দর্শকের কলের দিকেও যাব আর এসএমএসগুলো পর্ব ইনশা আল্লাহ তালা। দু একটা কল শুনি আগে, এরপর এসএমএস পর্ব। জি, কল শুনিয়ে দিন।
লালচান থেকে একটি নাতির আসর শুনতে চাই, আমারই মনে এই বাসনা।
আচ্ছা আচ্ছা, শোনাবো। মাত্রই আমরা নাতির আসর শুনলাম, আবারও শোনাবো আপনাকে ইনশা আল্লাহ তালা। পরবর্তী কল।
আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি আপনাদের মাদানী চ্যানেল দেখি, আমার কয়েকজন দেখে সবসময় আপনাদের মাদানী চ্যানেল দেখে আমরা অনেকটা খুশি এবং অনেক ভালো লাগে।
ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। পরবর্তী কল।
নয়া নাদমপুর থেকে বলছি, আমি একটি নাদের আসল শুনতে চাই। নাদের আসল টি হলো, জীবন হবে কি তোমার জীবন পিয়ার আসল।
মাশাআল্লাহ, অনেকগুলো এসএমএস আমাদের সাথে রয়েছে। বোরহান ভাই মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে এসএমএস করে জানালেন, জাকির ভাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যখন থেকে মাদানী চ্যানেল শুরু হয়েছে আর মাদানী চ্যানেলে রহমতপূর্ণ প্রবাদ শুরু হয়েছে, তখন থেকেই আমি প্রতিদিন অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি। 700 পর্বের মধ্যে হয়তো বা 2-4 পর্ব আমার সফরের কারণে বা বিভিন্ন জায়গাতে থাকার কারণে মিস হয়েছে, আর না হয়তো সব অনুষ্ঠানগুলোই আমি দেখার চেষ্টা করেছি। মাশাআল্লাহ, মদিনা মদিনা। এরপরে সিলহেট থেকে একজন আমাদেরকে এসএমএস করেছেন, নাম লেখেননি আপনি, তিনিও বললেন যে আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে প্রতিদিন সকালে রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানটা দেখার আমার সুযোগ হয়, এবং আগে যখন লিয়াকত ভাইয়ের অনুষ্ঠান হতো সকালে সেটাও আমি দেখতাম, রহমতপূর্ণ প্রবাদও সবসময় দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করেনি। রংপুর থেকে এক ইসলামী ভাই এসএমএস করলেন, তিনি বললেন যখন থেকে আমাদের এলাকায় মাদানী চ্যানেল আসছে কখনো রহমতপূর্ণ প্রবাদ আমি মিস করিনি, যেই অনুষ্ঠান করুক না কেন। মাশাআল্লাহ। এরপরে নারায়ণগঞ্জ থেকে এক ভাই এসএমএস করলেন, তিনিও বললেন আমি সবসময় অনুষ্ঠান দেখতে পারি না, কিন্তু আমার ঘরের মধ্যে যারা আছে, পরিবারের সদস্যরা আছে, তারা সবসময় প্রতিদিন মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রবাদ সহ অন্যান্য অনুষ্ঠানগুলো তারা দেখেন। আল্লাহ কবুল করেনি। এরপরে আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নারায়ণগঞ্জ থেকেই সাব্বির ভাইও বললেন রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান কখনো মিস হয়েছে কি না আমার জানা নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরে আরেকজন ইউসুফ ভাই নামে আছেন, তিনিও ভৈরব থেকে এসএমএস করেছেন, তিনি বললেন আমার দোকানেও সবসময় মাদানী চ্যানেল চলে, এবং রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের অনেক দর্শক শ্রোতা আছে যারা আমাদের আশেপাশে, যারা সবসময় অনুষ্ঠানের কথা বলে। অনেক সুন্দর একটি অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। যারা সঙ্গে আছেন, যারা এসএমএস করছেন, উৎসাহ প্রদান করছেন। আজকের যে বিষয় আমরা রেখেছি, উগ্র মেজাজ। মেজাজ এমন একটা জিনিস যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যায়। এহসান ভাই, যে কোনো মুহূর্তে জি এই উগ্র মেজাজটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এহসান ভাই, আমরা যখন বড় কোনো অফিসারের সামনে যাই, বড় কোনো বসের সামনে যাই, সেখানে যত প্রকারের কথা শুনি না কেন, আমাদের কিন্তু উগ্র মেজাজটা আসে না।
আসে না,
কারণ কারণ একটাই, আমার এখানে যদি উগ্র মেজাজ আসে, তবে যে কাজের জন্য আমি এখানে আসছি, যেটা পাওয়ার জন্য আসছি হয়তো বা সেটা আমার আর পাওয়া হবে না। স্বাভাবিক যদি আমরা কোনো চেয়ারম্যানের কাছে যাই, হ্যাঁ ইমরান ভাই, যদি কোনো চেয়ারম্যানের কাছে যাই বা কোনো মেম্বারের কাছে যাই বা কমিশনারের কাছে যাই কিছু হাসিল করার জন্য, কিছু অর্জন করার জন্য, আর সেখানে যাওয়ার পরে ওই ব্যক্তি যদি আমাকে ধমক দেয় বা দুইটা কথা শোনায়, কি করি আমরা? উগ্র মেজাজ দেখাই?
কোনো প্রতিবাদ করি না,
করি না। কেন করি না? এজন্য করি না, আমার কাজের দরকার, যে জন্য আসছি সেটা অর্জন করা দরকার, যা যেই কাজটার জন্য আসছি সেটা যদি আমার অর্জন হয়ে যায়, এই দুইটা কথা শুনলে আর কি হয়। যখন আমি কারো কাছে গেলাম, কোনো বড় ব্যক্তির কাছে গেলাম, সেখানে যেহেতু আমার উগ্র মেজাজ আসে না, কেন আসে না? কিছু অর্জন করা দরকার। কেন? এই চিন্তাটা কি আমাদের সবসময় থাকতে পারে না যে আমি আল্লাহ তার রাসুলের জন্য কাজ করছি?
অবশ্যই জাকির ভাই। আর ওই সময়টা আসলে উগ্র মেজাজ, রাগ, এটা কিন্তু আসে না, বলতে মানে আসে কিন্তু এটা দমন করে রাখে,
দমন করে রাখে।
হ্যাঁ, তো এই বিষয়টা মানে
এর মানে বোঝা যায় এই রাগটা দমন করার ক্ষমতা, শক্তি আমাদের
আছে। হ্যাঁ, কিন্তু আমরা জায়গা বুঝে এটা প্রয়োগ করি,
প্রয়োগ করি।
তো এটাই আপনি যে বিষয়টা খুব সুন্দর একটা এক্সাম্পল দিলেন, এটার দ্বারা খুবই বোঝার শিক্ষণীয় বিষয়, আর সেটা হচ্ছে আমরা যদি একটা মানুষের জন্য, আমার স্বার্থের জন্য, যেন আমার কাজটা আদায় হয়ে যায়,
আদায় হয়ে যায়,
এই কারণে যদি আমি রাগটাকে দমন করতে পারি, তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য আমি কেনটা পারবো না? চাইলে কিন্তু আমি পারি, কিন্তু আল্লাহ ওয়ালারা যারা নেক বান্দা, বুজুর্গানে দিন, এরা কিন্তু ওদের রাগ আসতো কিন্তু এটাকে দমন করে
হজম করে।
কারণ বুখারী শরীফের মধ্যে আসছে যে হাদিসটি, যে আল্লাহ রাসুল ইরশাদ করেন যে যেই বীর তার বীরত্বের কারণে অন্যকে পরাজিত করে কুস্তিতে, তো সে সবচেয়ে বড় বীর নয়, শক্তিশালী নয়। তো বলা হয়েছে বুখারী শরীফের মধ্যে শক্তিশালী কে? আল্লাহ রাসুল বলে শক্তিশালী হচ্ছে প্রকৃত সেই ব্যক্তি যে তার নিজের রাগকে দমন করতে জানে।
আল্লাহ,
তো এই রাগকে দমন করা, উগ্র মেজাজকে দমন করা, এটা সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি।
আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা আসছে না এভাবেই কিতাবের মধ্যে, কি একটা সময় তিনি যার সাথে লড়াই করতেছিলেন, তো লড়াই করতে করতে একটা পর্যায়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে, গায়ের মধ্যে ওই ব্যক্তি থুতু নিক্ষেপ করলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ এতটাই বেড়ে গেল যে সে মুহূর্তের মধ্যেই তাকে শেষ করে দিতে পারে, কিন্তু ওই মুহূর্তে সে মাফ করে দিয়েছে।
সুবহানাল্লাহ।
যখন তাকে মাফ করার কারণটা জিজ্ঞাসা করা হলো, তিনি বলেন এতক্ষণ আমি আল্লাহ তার রাসুলের জন্য তার সাথে লড়ছিলাম, আর এখন যখন সে আমার গায়ে থুতু নিক্ষেপ করছে, তখন এটা আমার জাতের উপরে চলে আসছে, আমার ব্যক্তির উপরে চলে আসছে, এখন আমি যদি এই রাগের কারণে তাকে আমি মেরে দেই, তবে সেটা তো হবে আমার জাতের জন্য, আমার ব্যক্তির জন্য, এই কারণে আমি তাকে মাফ করে দিলাম।
আল্লাহ আল্লাহ।
রাগ কোন জায়গাতে দমন করতে হয়, মানে সাহাবা একরাম শিখিয়েছেন আমাদের।
আল্লাহ। যেমন ইমাম একটি ঘটনা এরকম আসছে, খুব সুন্দর একটি ঘটনা, যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওনার সাথে যে একবার তার দরবারের মধ্যে কিছু মেহমানদারির সুযোগ হলো, মেহমান আসলো, তো আসার পর তার গোলাম যিনি ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার গোলামকে বললেন যে মেহমানদের জন্য খাবার নিয়ে আসার
আয়োজন করো,
খাবার আয়োজন করলো। তো গোলাম গেল খাবার আনার জন্য, তো বড় ডিশ ছিল, যেটা বড় পেয়ালা আমরা বলি, ট্রে বলি, তো ওই ট্রের মধ্যে অনেক তরকারি ঝোল ছিল, গোস্ত ছিল, রুটি ছিল। তো হঠাৎ করে পা পিছলে যে সেই গোলামের হাত থেকে কি করলো, ওই ঝোলগুলি সব নিচে পড়ে গেল, আর ছিটকিয়ে যে যারা মেহমান ছিল উপস্থিত সবার জামা কাপড় নষ্ট করে ফেলে। তো নতুন কাপড়, মেহমান কেউ যদি বেড়াতে যায় তো নতুন জামা কাপড় পরে যায়,
আবার গেছে কার দরবারে?
কার দরবারে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার দরবারে। তো সকলের জামা কাপড়গুলি নষ্ট হয়ে গেল। তো ওই অবস্থায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে রাগের যে ছাপ, মানে তার চেহারাটা বলা হয়েছে কিতাবের মধ্যে আসছে যে লাল বর্ণের হয়ে গেছে, যে মানুষ যখন অতিরিক্ত রেগে যায় দেখবেন চেহারা একটা পরিবর্তন হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যেও এরকম একটা ভাব চলে আসছে, কিন্তু এখন কি করবে সেই গোলাম, সে ভয় কাঁপছে, এখন কি করা যায়, তাকে কিভাবে রাগ থেকে বাঁচানো যায়, কিভাবে ক্ষমা পাওয়া যায়। সেই গোলাম চালাক ছিল, সে কুরআনের পাকের একটি আয়াত পাঠ করে দিল, যে ওয়াল কাযিমিনাল গায়িজ, এর অর্থ আছে এরকম যে রাগ সংবরণকারীরা, মানে যারা নিজের রাগকে দমন করতে জানে সে সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি।
সুবহানাল্লাহ।
যখন এই আয়াত শুনলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারার মধ্যে যে লাল বর্ণের ভাব ছিল সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল। আচ্ছা, এখন তো সে খুশি হয়ে গেল গোলাম, যে যাক রাগটা তো কিছু কমছে, এখন রাগ কমে গেছে, ক্ষমা তো পায় নাই, এখন ক্ষমা কিভাবে পাবে? সে ওই একই আয়াতের এর পরের অংশ পাঠ করলো, যে ওয়াল আফিনা আনিন নাস, যে যারা মানুষকে ক্ষমা করতে জানে আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসে। এখন এই আয়াত যখন সে পাঠ করলো তখন এক হলো তো রাগ কমে গেল, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকে ক্ষমাও করে দিলেন,
প্রতিদানের কথা
ক্ষমা করে দিলেন, এখন সে গোলাম তো আরো খুশি হয়ে গেল। দেখেন ওই যুগের গোলাম কেমন ছিল, আজকে আমাদের যুগে যারা চাকর গোলাম যারা খাদিম রয়েছে এদের অবস্থা দেখেন, আর ওই যুগের তাও কি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার গোলাম, মানে যেমন সেমন হতে পারে না। তো সে কোরআনের পাকের মাধ্যমে তার রাগকে কমিয়ে দিলেন, তার কাছে ক্ষমাও সে পেয়ে গেল, পাশাপাশি সে আরেকটি সুযোগ কাজে লাগালেন। সে ওই আয়াতেরই শেষের যে অংশ যে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে ভালোবাসে যারা মুহসিন বান্দা, মানুষকে ক্ষমা করতে জানে, মানুষকে দয়া করতে জানে। তো এটা করার পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বলতেছে, তুমি যেহেতু এই আয়াত পাঠই করেছো যে আল্লাহ পাক ক্ষমাশীলদেরকে ভালোবাসে, আল্লাহ তাআলা দয়াকারীদের ভালোবাসে, আমিও আমার আল্লাহ পাকের দয়া লাভ করতে চাই, আজকে থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম।
সুবহানাল্লাহ।
দেখেন এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার মধ্যে কয়েকটা বিষয় শিক্ষণীয়। এক হচ্ছে রাগ চলে আসা, ঘটনার প্রেক্ষিতে রাগ আসা এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহওয়ালারা কীভাবে দমন করতেন, আর কুরআনে পাকের আয়াত কেমন যে আল্লাহ পাকের অলিদের অন্তরের মধ্যে কীভাবে প্রভাব বিস্তার করে যে আয়াত শুনে রাগকে দমন করে। আজকে দেখবেন যারা সমাজের মধ্যে রাগ করে, উগ্র মেজাজের মাধ্যমে মারামারি করে, মুখ দিয়ে খারাপ কথাবার্তা বলে ফেলে, তো এদেরকে যখন আমরা কুরআনে পাকের আয়াত বলি বা হাদিস শোনাই যে রাগ করলে এই শাস্তি রয়েছে বা আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন, তো দেখবেন আমাদের মধ্যে প্রভাব পড়ে না, কিন্তু আল্লাহওয়ালাদের মধ্যে সুবহানাল্লাহ, যে কুরআনের পাকের আয়াত এমনভাবে প্রভাব পড়ছে যে এই ঘটনার মধ্যে আমরা শুনতে পারলাম যে রাগও কমে গেল, তাকে ক্ষমাও করে দিলেন, পাশাপাশি গোলামকে মুক্তও করে দিলেন। তো পাশে দেখেন আমরা আজকে দেখি যে আমাদের অনেক প্রতিষ্ঠানের মধ্যে জাকির ভাই, যে ছোট ছোট অনেক বাচ্চা যারা খাদিম হিসাবে কাজ করে থাকে, মালিক যখন বলে যে নাস্তা আনার জন্য অফিসের কাজে বাচ্চা আনার জন্য, তো কোনো কারণে হয়তো বাচ্চা মানুষ দেরি হতেই কিন্তু পারে, স্বাভাবিক। তো কেন দেরি হয়েছে মালিক জিজ্ঞাসা না করে তাকে চড় মারা শুরু করে, তাকে প্রহার করে, থাপ্পড় দিয়ে দেয়। তো দেখেন আজকে এই সামান্য কিছুতে উগ্র মেজাজ, আর মেজাজটা কার সাথে দেখাচ্ছি, একটি ছোট বাচ্চার সাথে।
দুইটা ভুল এখানে, একটা হলো গিয়ে যদি আমরা এটা দেখি যে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের দেশের আইন অনুযায়ী এই ছোট বাচ্চা যে কাজে রাখলাম এটার শাস্তি স্বরূপ আমার কি হওয়া দরকার, দ্বিতীয়ত আমি একটা ক্ষমতা আছে বিধায় তার উপরে রাগ প্রয়োগ করলাম,
একটা তো প্রথম অন্যায় তাকে এই ছোট ভাবে আমি নিয়োগ
দিয়েছি,
দ্বিতীয় ভাবে তাকে আমি দোষ। এখন ভুলটা কি আগে আমি জানার চেষ্টা করব যে কেন দেরি হয়েছে। অনেক সময় যদি কেউ নাস্তা চা পানি আনতে যায় দেরি হতেই পারে, ভিড় থাকতে পারে দোকানের মধ্যে, কাস্টমার বেশি থাকতে পারে, বিভিন্ন কারণ হতেই পারে, কিন্তু একটা আর আমি ধরে নিলাম যে কোনো কারণ নেই বাচ্চারই দোষ, সে দুষ্টামি করছে বা সে ইচ্ছা করে দেরিতে আসছে, কিন্তু আমি কেন রাগ দেখাবো। সেই ছোট বাচ্চারা যদি আমার সন্তান হতো তো আমার পরিবারে কেউ হতো, বা যদি আমি তার জায়গায় থাকতাম আমার অবস্থা কি হতো। আল্লাহ তাআলা তো আমাকে ভালো রাখছে, আল্লাহ আমাকে মালিকের জায়গায় বসের মতো একটা চেয়ারের মধ্যে আমাকে আল্লাহ তাআলা এখানে রেখেছে, তো আমি তো হতে পারে আমার সন্তানও সেখানে হতে পারতো। তো আসলে এই বিষয়গুলি আজকে সমাজের মধ্যে জাকির ভাই দেখা যায় যে উগ্র মেজাজ, অল্পতেই রাগ করে বসা, স্ত্রী একটি ভুল করছে সঙ্গে সঙ্গে একে প্রহার করে দেওয়া, মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বলে ফেলা, আল্লাহওয়ালারা ছোটোখাটো বিষয়ে রাগ করতেন না, বরং ক্ষমা করে দিতেন, রাগ আসতো দমন করতেন। যে এক বুজুগানে দিন তার জীবনের মধ্যে আসছে যে একই তার স্ত্রী তরকারির মধ্যে লবণ একটু বেশি দিয়েছে, তো এখন সে যখনই এর প্রতিশোধ নেওয়ার জন্য বা প্রতিবাদ করার জন্য সে স্ত্রীকে প্রহার করার জন্য নিয়ত করেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে সে এটা খেয়াল করেছেন যে আমিও তো কত ভুল করি, আমার আল্লাহ তাআলা তো আমাকে ক্ষমা করে দিয়েছেন, তো আমি কেন ওই সামান্য ভুলে কেন তাকে ক্ষমা করবো না। তো ওই তার স্ত্রীকে তিনি ক্ষমা করে দিলেন, তো এই কারণে বলা হয়েছে যে আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিয়েছেন। তার ইন্তেকাল হলো, তার স্বপ্নে কেউ একজন দেখলো যে আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছে, সে বলল আল্লাহ পাক আমাকে ওই কারণে ক্ষমা করে দিয়েছেন যে আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন। তো রাগ আসবে, এটা স্বাভাবিক বিষয়। তো আমরা যদি ক্ষমা করতে জানি ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবে, আখিরাত আমাদের ইনশাল্লাহ।
একটি কিতাবের মধ্যে আসছে রাগ বা উগ্র মেজাজ, এক তাঁতি ছিল।
আচ্ছা আচ্ছা।
তো গরিব ছিল তাঁতি, আমাদের দেশে এখনো আছে,
গ্রাম দেশে পাওয়া যায়,
গ্রাম দেশে বলতে কেরানীগঞ্জে আমি দেখছি।
জি জি।
হয়তো গত এক বছর বা দেড় বছর দুই বছর আগে আমার সফর হয়েছিল কেরানীগঞ্জে, কেরানীগঞ্জের একটা এলাকাতে আমি এখনো তাঁতি দেখে আসছি। আমাদের বেশি দূরে নয়, নারায়ণগঞ্জের একটা থানা আছে, 2500 হয়তো বা
জি
বাংলাদেশের অনেকেরই জানা আছে এই থানার নাম। 2500-এর মধ্যেও তাঁতি আমি দেখছি। তো ওই তাঁতি ছিল এহসান ভাই, গরিব ছিল, তার ওয়াইফ স্ত্রী তাকে বলল অনেক দিন হয়েছে টাকা পয়সা নাই, বাজারও যান না, মাছ দিয়ে ভাত খাওয়ার খুব ইচ্ছা, তো বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসে। তো তাঁতি গরিব ছিল, আসলেই গরিব ছিল, টাকা না থাকার কারণে কয়েকদিন ঘুরাইছে, এই সপ্তাহে না আগামী বাজারে যাব। ওই আগের দিনের কথা এটা, ওই সময় সপ্তাহে একদিন বাজার বসত। তো বললো আজকে না আগামী সপ্তাহে যাব, আগামী সপ্তাহে যাব, এমন করে দুই তিন সপ্তাহ ঘুরানোর পরে না পেরে পরে একদিন বাজারে গেলেন। টাকাই কম ছিল, বাজারে গিয়ে ঘুরে ফিরে যেটা বলা আছে কিতাবের মধ্যে ট্যাংরা মাছ, তিন পিস ট্যাংরা মাছ নিয়ে আসছে, ছোটো মাছ, তিন পিস ট্যাংরা মাছ নিয়ে আসছে। আসার পরে যখন ঘরে দিল সেটাকে ভালো করে ভাজি করে রান্না করা হলো, কিন্তু এই রান্না করার পরেই দুজনের মধ্যে ঝগড়াটা শুরু হলো। স্বামী বলতে লাগলো আমি পরিশ্রম করি, সারাদিন কষ্ট করি, ঘাম ঝরাই, আমাকে দুই পিস মাছ দিতে হবে আর তুমি এক পিস খাবে। আর ঘর থেকে আওয়াজ আসলো আমি মাছের জন্য তিন চার সপ্তাহ ধরে মাছ মাছ করতেছি আর আমি এত কষ্ট করে রান্না করলাম, আমি দুই পিস খাবো। এই দুই পিস আর এক পিস নিয়ে ঝগড়া শুরু হয়েছে। আসলে যদি আমরা মাফ করতে জানি বা আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, যদি ইশার করতে জানি, মানুষকে দান করার একটা মন মানসিকতা যদি থাকে, তবে হয়তো বা এমন ঘটনা কারো জীবনে ঘটবে না, জানি না এটা সত্য ঘটনা কি না। এরপরে তাদের মধ্যে বন্দোবস্ত হলো, আগে যে কথা বলবে সে দুইটা মাছ খাবে আর যে কথা পরে বলবে সে একটা মাছ খাবে, এরকমের ঘটনার মধ্যে আসছে। তো যেহেতু রাতের বেলায় ছিল, তারা খাবার খাবার প্লেটে প্লেটে রাখা আছে, দুইজন গিয়ে শুয়ে পড়ছে, কে আগে কথা বলবে আর কে দুইটা মাছ খাবে, একটা মাছ খাবে ভাবে। তো যখন সকাল হলো, আশেপাশের মানুষ দেখলো তাঁতিরা আজকে দরজা খুলছে না এখন পর্যন্ত, তো তারা এসে দরজা ধাক্কা হলো, দরজা খুলে না, দরজা খুলবে, কথা বলবে, কথা বললেই একটা মাছ খাওয়া লাগবে, যে আগে কথা বলবে সে একটা মাছ খাবে, সে অপরাধী একটা মাছ খাবে। তো দরজা ধাক্কানোর পরে, দরজা না খোলার পরে গ্রামের মানুষ দরজা ভেঙে ঘরে ঢুকছে, ঘরে ঢুকে দেখে বিছানায় পড়ে আছে মরা মানুষের মতো, কালকে রাতে খায় নাই, সকালে খায় নাই, দুপুর হয়ে গেছে। তো সবাই মনে করছে মারাই গেছে, মারা গেছে এটা ভেবে তারা কাফন দাফনের ব্যবস্থা করলো। আর এই আয়োজন করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে, গ্রামের মানুষ ছিল, কবরস্থান নাকি একটু গ্রামের বাহিরে ছিল, দূরে ছিল, কাফনও পরানো হয়ে গেছে, এখনও কথা বলে না, কথা বললেই আমাকে একটা মাছ খেতে হবে। এরপরে এখন কবরস্থান দূরে, এত রাত্রে কে যাবে এই লাশ নিয়ে কবরে? এরপর ইমাম সাহেব বলল আমি তো, আমাকে তো যেতেই হবে, ইমাম যেহেতু তাকে যেতেই হবে। সে বলল দুইটা ভ্যানওয়ালাকে ডাকলো, দুইটা ভ্যানের মধ্যে দুইটা লাশ উঠালো, কবরস্থানের দিকে নিয়ে গেল, গ্রামের দূরে ছিল কবরস্থান, সেখানে নিয়ে যখন দাফন করবে কবরের মধ্যে লাশও নামানো হলো, দুইজন ভ্যানওয়ালা আর ইমাম সাহেব
জীবিত ছিল,
জীবিত তারা, লাশ লাশ না দুইজন জীবিত কিন্তু কাফনের মধ্যে, আর জীবিত ছিল তিনজন, দুইজন ভ্যানালা ছিল, ড্রাইভার আর একজন ইমাম সাহেব। তো ইমা যারা ভ্যানালা ছিল তারা একটা একটা করে লাশ কবরে নামাচ্ছে, ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, এভাবে রাখো, এভাবে রাখো, পায়ের দিক থেকে মুঠি খুলে দাও, মাথার দিকে মুঠি খুলে দাও, ইমাম সাহেব জমিনের উপরে আর ভ্যানালা দুইজন কবরের মধ্যে লাশ নামাচ্ছে। এখন যখন দেখে লাশও কবরে নেমে গেছে আর উপর থেকে বাঁশের ছাউনিও আসতেছে, ওই মুহূর্তে স্বামী কবরের ভিতর থেকে আওয়াজ দিল, বউকে বলল তুমি দুইটাই খেও। তো এমন ঘটনা হয়তো বা গল্প হতে পারে বা নোয়াটো হতে পারে, কিন্তু যদি আমরা এমন মন মানসিকতা নিয়ে সমাজে বসবাস করি, ঘরে বসবাস করি,
আমি বলে এটাকে,
হ্যাঁ হ্যাঁ আমিও বলে মানে আমি 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 আর কাউকে ছাড় দিতে চাই না, তো এমন এমন পরিবেশ তৈরি করে নেওয়াটা আর এমন ইচ্ছা স্বাধীন নিয়ে চলাটা, এটাও কিন্তু ভালো না। তবে ওই দুইটা মাছ আর একটা মাছের কাহিনী আপনার আপনার ঘরে হয়তো বা ঘটতে পারে, অনেক মানুষ আছে এহসান ভাই এই উগ্র মেজাজের কারণে, দুই বছরের বাচ্চা, নিজের বাচ্চা, অন্য কারণ না, নিজের সন্তান, দুই বছরের সন্তানের গালি এত জোরে মারে বা যা আপনি ভাবতেও পারবেন না। অনেক সময় রোডের মধ্যে দেখা যায়, অনেক সময় রোডের রাস্তায়, একদিন আমি ভৈরব থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম বাসের মধ্যে, ছেলেটা বয়স সম্ভবত 7 বা 8 বছর হবে, 7-8 বছরের বাচ্চার কতটুকু বড়, ছোটই, সে নাই বুঝেই না কিছু, মাদ্রাসায় দিয়েছিল, সেখান থেকে যে কোনো কারণবশত বাচ্চাটা ওই মাদ্রাসায় থাকতে চায় না, ঠিক আছে, মাদ্রাসায় থাকতে চায় না, কোন অন্য একটা কোনো মাদ্রাসায় দিয়েছিল, আমি ওই গাড়ির মধ্যে ছিলাম, পুরোটা রাস্তা বাবা সন্তানকে মারতে মারতে আসছে, পুরোটা রাস্তা, একবারও জিজ্ঞাসা করলো না কোন কারণে তুই এই মাদ্রাসা থাকতে চাও না? এরপরে আমি অনেক সময় ধরে দেখতেছিলাম, দেখতে দেখতে একটা সময় ভাবলাম যাই, আমি গিয়ে কথা বলি ওনার সাথে। ওনাকে বললাম, বাচ্চাটার অপরাধ কি? 7-8 বছরের বাচ্চা মাদ্রাসায় কেন পড়তে চায় না? হয়তো ওখানের কোনো সমস্যা হবে,
এটাও হতে পারে,
এটাও হতে পারে। অনেক দুর্ঘটনা ঘটে মাদ্রাসার মধ্যে। আপনি বাচ্চার থেকে শুনেন কেন পড়তে চায় না, এত মার খাওয়ার পরেও যদি সে বলে না আমি ওই মাদ্রাসায় যাবো না, তো সেখান থেকে আপনি কি পড়াবেন? সেখানে আপনি জবরদস্তি জোর করে সেখানে পাঠিয়ে দিয়ে কি অর্জন করবেন? কিছু পাবেন না আপনি। ও যেখানে পড়তে চায় সেখানে দেওয়াটাই আপনার জন্য ওর জন্য উত্তম হবে। তো তখন সে মারাটা একটু থামালো। ওই সময় আমি দেখলাম নিজের সন্তানের গায়ে এত জোরে আঘাত করা, আর চেহারার মধ্যে, গালের মধ্যে আঘাত করা, এটা কল্পনার বাহির। নিজের সন্তান হোক বা অন্য কারো সন্তান হোক, ছোটদের গায়ে এভাবে হাত তোলাটা এটা মানানসই না আমাদের জন্য, বড়রা যারা আছি আমরা। এ বিষয়ে রাগ মেজাজ, উগ্র মেজাজ, একটা দিন আসবে এরা আমাদেরকে সম্মান করবে না, একটা দিন আসবে তারা আমাদেরকে জিজ্ঞাসা করবে না, একটা দিন আসবে তারা আমাদেরকে দুই চোখে দেখতে পারবে না। তো উগ্র মেজাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসা,
আমাদেরকে আবার ফাইন্ড আউট করতে হবে এটাও জাকির ভাই, যে আজকাল এরকমও দেখা যায় যে সন্তান আমাদের যারা, যেমন একটা সময় ছোট ছিল স্কুলে সে পড়াশোনা করছে, তো আস্তে আস্তে বড় হচ্ছে, কলেজে পড়ছে, এখন ভার্সিটিতে পড়ছে। তো এই ভার্সিটিতে পড়ার পর বা অনেকে কলেজের পর, তো একটা সময় দেখা যায় যে সে আগে যেমন ছিল, যেই সন্তানটা অনেক নম্র ভদ্র ছিল, যে রাগ কী জিনিস, উগ্র মেজাজ তো দূরের কথা, তার রাগের যেই জিনিসটা ছিল এটা তার মধ্যে পাওয়া যায় না, খুবই শান্ত, কেউ মারলে বা কেউ ধমক দিলেও সে প্রতিবাদ করতো না। তো একটা সময় সেই সন্তানের এমন কি হয়ে গেল যে সে অল্পতেই রাগ করছে, ঘরে এসে বাবা মার সাথে, পরিবারের সাথে, ভাই বোনদের সাথে সে অল্পতেই রেগে যাচ্ছে, এর কারণ কি? তো এই কারণগুলিও কিন্তু আমাদেরকে, আমরা যারা গার্ডিয়ান, যারা বড় আছি, বাবা মা যারা রয়েছি, তো এদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমার সন্তান আগে উগ্র মেজাজি ছিল না, তো আমার সন্তান এখন রিসেন্ট কেন হচ্ছে, এর কারণ কি? আচ্ছা, এর কারণ কিন্তু জাকির ভাই অনেক হতে পারে। এর মধ্যে যেমন সন্তান নষ্ট হয়ে যায়, বাজে ছেলেদের সাথে চলাফেরা করা, অনেকে দেখবেন যে ড্রাগ নেয়, নেশা করার কারণে অনেক সময় তার মাইন্ডের মধ্যে কিন্তু একটা প্রভাব পড়ে, তার ব্রেনের মধ্যে একটা ইফেক্ট করে, যে মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায় তো দেখবেন যে তার মাইন্ড, তার বিবেক, তার অন্তর, মানে কোনো কিছু কিন্তু দেখবেন যে ভালো থাকে না। তো এই কারণে দেখবেন যে তার পরিবারের সাথে, সে বন্ধুদের সাথে বলেন, সে ভাই বোনদের সাথে বলেন, সে যেখানেই যায় রো, সে অপরিচিত ব্যক্তি বলেন, প্রতিটা জায়গায় কিন্তু সে উগ্র মেজাজই দেখাচ্ছে। এর একটা কারণ হচ্ছে নেশাগ্রস্তের কারণে, সে ড্রাগ নিচ্ছে বা নেশা পান করছে, এর কারণে উগ্র মেজাজ একটা কি প্রভাব পড়ে,
এটা আমাদের চিহ্নিত করা উচিত। এহসান ভাই, কোন কারণে উগ্র মেজাজ বেড়ে যায় মানুষের, মেজাজটা সবসময় খিটখিটে কেন থাকে, এই বিষয়টা আপনাকে খুঁজে বের করতে হবে। ডাক্তার বলেন কয়েকটা কারণে মানুষের এই মেজাজটা খিটখিটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা হলো কম ঘুমের কারণে, যাদের ঘুম কম হয় তাদের মেজাজটা এমন খিটখিটে হয়ে যায়। এরপরে ওভারলোড নেওয়ার কারণে, ওভারলোড বেশি দূর চিন্তা করার কারণে বা চিন্তা করার কারণে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে টাইম টু টাইম খাবার না খাওয়ার কারণে এরকমের হয়ে যায়, বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়াতে থাকার কারণে। কিছু কিছু কারণ এরকমের আছে যেগুলো আমাদেরকে নির্ধারণ করতে হবে, চিহ্নিত করতে হবে, এবং সেই কাজগুলো থেকে আমাদেরকে বাঁচতে। হাবিবুর রহমান ভাই এখন আমাদেরকে SMS করলেন, তিনিও বললেন, বলে জাকির ভাই আমারও মনে হয় মাঝে মধ্যে কি আমার মেজাজটা উগ্র মেজাজ, তবে এটা বাহিরে না, পরিবারের সদস্য যারা আছে, ঘরের মধ্যে যারা আছে তাদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে আমি এভাবে করে রাগ করি বা ধমক দেই বা উগ্র মেজাজ দেখাই, এটা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। এটা থেকেও যেহেতু আপনার উপলব্ধি হচ্ছে যে মনে হয় আমার আমার মধ্যে এই উগ্র মেজাজের ভাবটা আছে, এটা থেকেও আপনাকে আমাকে বাঁচতে হবে।
আর আর জাকির ভাই, যে বাহিরে যে এটাকে দমন করতে পারে সে চাইলে ঘরে দমন করতে পারে, এটা নিজের কাছে।
আচ্ছা দেখেন, বন্ধুদেরকে খুব আপন মনে হয়, এ কারণে তাদের মতের উপরেই আমার মতটাকে ছেড়ে দেয়,
তাহলে
বাস তোরা যা সিদ্ধান্ত নিছো ওটাই আমার সিদ্ধান্ত। কেন, এটা কি নিজের ঘরের মানুষের সাথে হয় না? বলে বাস আমার ঘরের মানুষ এই সিদ্ধান্ত নিছে, এটাই আমার সিদ্ধান্ত। হ্যাঁ, যদি আপনার পরামর্শ দেওয়া থাকে, মনে করতে পারেন যে এই কাজটা ভুল করছে ঘরের মানুষ, সেখানে আপনি পরামর্শ দিতে পারেন, সেখানে আপনি ভুল যে জায়গাটাতে আছে সেটা দেখিয়ে দিতে পারেন, কিন্তু উগ্র মেজাজ দেখানোর তো আর এখানে কোনো কাজ নেই, কোনো কারণ নেই। উগ্র মেজাজ নয়, ভালো ব্যবহারের মাধ্যমে, ভালো কথার মাধ্যমে আমরা সমাধানে যাই। দর্শকের কিছু কল শুনবো, এরপরে ইমরান ভাই আমাদের সাথে আছেন, কালামও শোনাবে আমাদেরকে ইনশাল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ রিয়াহাত, মাদানী চ্যানেল আমি দেখি, আমার কাছে খুব ভালো লাগে, তোমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা কবুল করেন রাহাত ভাই, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমি মোহাম্মদ থেকে রংপুর থেকে বলছি, আমি একটি নাতের আসল শুনতে চাই, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম?
ভিসা টিকিট পাসপোর্ট ম্যানেজ করে যেতে হবে। হ্যাঁ, একটি কালাম আছে, যদি সম্ভব হয় ইমরান ভাই আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ ইসলাম, জেলা জয়পুরহাট। আমার খুব ভালো লাগছে এবং খুব ভালো লাগলো, খুশি হয়েছি আমি আজকে সম্পূর্ণ শুরুতেই দেখলাম, আমাদের জন্য একটু দোয়া করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেনি। পরবর্তী কল।
আমার নাম হাসান, আমার বাড়ি সিলেট মনিবাজার। আমি একটি আলা হজরতের কালাম শুনতে চাই, চমক তুলছে পাতে হে সব পানে ওয়ালে।
মাশাআল্লাহ, যদি সম্ভব হয় ইমরান ভাই আমাদের সাথে আছেন, শোনাবে কালাম আমাদেরকে ইনশাআল্লাহ। পরবর্তী কল।
রাজশাহী থেকে মোহাম্মদ আবু সায়েম বলছিলাম, মোহাম্মদ পূর্ণ প্রভাব শুনতেছে, আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় নবীর কপিলামি হবে না আমার বাগান।
আল্লাহ তালা কবুল করেন এক মাশাআল্লাহ, কালাম আর কালাম শুনতে চাই, সবাই কালাম শুনবো আমরা ইনশা আল্লাহ তালা। ইমরান ভাই অনেকগুলো কালামের অনুরোধ আসছে, যেটা সম্ভব হয় যতটুকু সম্ভব হয় কিছু কালামের পংক্তি আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আর টিয়া নাই, আর টিয়া নাই ফসা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, আর টিয়া নাই ফসা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া ফসা নাই, মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া ফসা নাই, মনে হার পাখির মতো উড়াল মারতাম, আর টিয়া নাই ফসা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে আই যদি আকাশ তারা আই যদি আকাশর তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতা, আর টিয়া নাই ফসা নাই কেনে যাইতা, সোনার মদিনা কেনে সাইতাম, আর টিয়া নাই ফসা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে সাইতাম, সোনার মদিনা হতে যায় নবীর রোজার সালাম দিও, হজে যাই নবীর রোজার সালাম দিও, নবীর রোজার সালাম দিলে নবীর রোজার সালাম দিলে মন তো শান্তি পাইতা, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা,
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো কিছু কালামের অনুরোধ ছিল, আলা হযরতের কালামের অনুরোধ ছিল।
चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता मुजरिम हुआ का मुझे साथ ले लो कि रास्ते में है जब जा थाने वाले। हरम की
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলা কবুল করে নিক। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম উগ্র মেজাজ নিয়ে, সময় প্রায় শেষের দিকে, এহসান ভাই দুইটা বিষয় জানবো, উগ্র মেজাজ নিয়ে শেষ কিছু কথা বলবেন, আর আজকে 700তম পর্ব, এ বিষয়েও আপনার অনুভূতিও যদি দর্শককে জানাতেন।
আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে 700তম পর্বে আজকে সুযোগ হয়েছে বসার। আসলে এটা রহমতপূর্ণ প্রভাত, শুরু থেকেই অথবা শুরুর থেকে বসা আমার সুযোগ হয়নি, কিন্তু দেখার সুযোগ হয়েছে প্রথম এপিসোড থেকে। 700 এপিসোড তো দেখার সুযোগ না, মানে প্রথম এপিসোড দেখা হয়েছে, পাশাপাশি ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করেছি। তো রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের মধ্যে মাশাল্লাহ, যে একটি বিষয়ে যেটা হচ্ছে যে সকালে উঠেই মানুষ নেকির পথে তার আমলটা, তার আমল নামাটা নেকি দ্বারা শুরু করার একটা অন্যতম কিন্তু মাধ্যম হচ্ছে রহমতপূর্ণ প্রভাত। যারা আমরা বসছি এটা তো সুযোগ হচ্ছে, যারা দেখছে দর্শকবৃন্দ এদেরও কিন্তু একটা সুযোগ হচ্ছে, ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ পরে রহমতপূর্ণ প্রভাত শুরু হয়ে যাওয়া। তো এটা খুব সুন্দর একটি মাদানী চ্যানেলের সকল প্রোগ্রামই তো সুন্দর মাশাল্লাহ, কোনোটা প্রোগ্রাম এমন না যে যেটার মাধ্যমে কিছু শেখা যায় না, প্রতিটা প্রোগ্রাম থেকে ইলমে দিন অর্জন করা যায়, প্রতিটা প্রোগ্রামই মানুষের অন্তরে, আমাদের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার লাভ করে, নেকি হওয়া, নেক হওয়ার জন্য উদ্বুদ্ধ করে করা হয়, গুনাহ থেকে বাঁচার জন্য তাগিদ দেওয়া হয়। তো এর মধ্যে একটি অন্যতম হচ্ছে রহমতপূর্ণ প্রভাত, আলহামদুলিল্লাহ যে আজকে 700তম প্রোগ্রাম। দোয়া থাকবে এটাই যেন হাজার হাজার পর্ব এটা যেন অতিবাহিত হয়, অথবা আপনি আমি থাকবো না, কেউ না কেউ তো থাকবে, চ্যানেল থাকবে, দাওয়াত ইসলামী থাকবে, কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে সেই দোয়াই থাকবে। আর আজকে বিষয় উগ্র মেজাজ, তো একটি হাদিস বলবো রাগ সম্পর্কে, অসংখ্য হাদিস আছে যেহেতু সময়ও শেষ। আর সেটা হচ্ছে আবু দারদা রদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমল বলে দিন যার দ্বারা জান্নাত লাভ করা যায়। সারাংশটা এরকম কিছুটা, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তুমি রাগ করিও না, কারণ এই রাগের কারণে অনেকে জাহান্নামে যায়, তুমি রাগ করিও না, তুমি জান্নাত পেয়ে যাবা। তো এটা অনেক বড় একটি বিষয়, অনেক সুন্দর একটি হাদিস যে রাগ করা ছেড়ে দিলে জান্নাত লাভ করা যায়। তো আমরাও ইনশাল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যারা দেখছি, তো আমরা নিয়ত করে এখন থেকে ইনশাল্লাহ উগ্র মেজাজ বা রাগ, যত রাগই হোক না কেন, আমরা সিচুয়েশন যেটাই হোক না কেন, আমরা প্রতিটা সিচুয়েশনকে হ্যান্ডেল করব যেন রাগ না আসা যায়। আচ্ছা, এই উগ্র মেজাজ কে হ্যান্ডেল করার জন্য, সামলানোর জন্য কয়েকটি বিষয় আছে আমাদেরকে লক্ষ্য করতে হবে। এর মধ্যে একটি হচ্ছে আপনি শান্ত থাকুন, প্রথম নাম্বার যে বিষয়টি, কারণ যখন একটা মানুষ উগ্র মেজাজ করবে বা রাগ দেখাবে, অল্পতেই সে রেগে আছে, তখন অপর পক্ষের শান্ত হতে হবে, চুপ থাকতে হবে, যদি সে ওই সিচুয়েশনের মধ্যে সেও রাগ দেখায়, একটা হচ্ছে যে উগ্র মেজাজি এটা তার একটা রোগ। এখন আপনার মধ্যে তো সেই রোগ নাই, এখন আপনি যদি তার মতো রেগে যান তাহলে কিন্তু সেই ঘটনা
রেগে গেলেন মানে হেরে গেলেন,
আর ঘটনা সেখানে ছোট ঘটনা কিন্তু বড় ঘটনায় পরিণত হতে পারে। তো এখানে অপরপক্ষের নিয়ম হচ্ছে সে চুপ থাকবে, তাহলে পরিস্থিতি সামলানো যাবে। দুই নম্বর বিষয় হচ্ছে সব কিছুকে গভীর দিকে নেওয়া যাবে না, যেমন পরিবারে বা সমাজের মধ্যে চলতে গেলে বা একটি কর্মসংস্থানে চলতে গেলে কিন্তু অনেক কিছু হবে, ঘটবে, তো এই বিষয়গুলি স্বাভাবিক আপনাকে মনে ছেড়ে দিতে হবে, যেটা হতেই পারে। একটা ঘরের মধ্যে পারিবারিক, অনেকে বলে থাকে মুরব্বীরা যে দুইটি পাতিল একসাথে থাকলে আওয়াজ হবে, ঝনঝন করবে, তো এটা মানুষ যখন একসাথে চলাফেরা করে, সেটা ঘর হোক, পরিবার হোক, সমাজ হোক, হবে, টুকটাক কথাবার্তা এগুলি হবে, তো ওই অবস্থার মধ্যে আপনাকে ডিপলি চিন্তা করা যাবে না যে এটা হতেই পারে, আপনি ছেড়ে দেন, যখন আপনার মাইন্ড এমন হবে না এটা হতেই পারে, তখন দেখবেন ঘটনা সেখানেই শেষ হয়ে যাবে, সেটা আর বেশি দূর আগাবে না। তৃতীয় বিষয় হচ্ছে সুযোগ বুঝে আপনি সেখানে কথা বলুন। একটা মানুষ যখন অল্পতে রেগে যায়, খিটখিটে ভাব তার মধ্যে থাকবে, তখন আপনিও সেই অবস্থার মধ্যে, ওই সিচুয়েশনের মধ্যে আপনি হুট করে কথা বলবেন না, সুযোগ বুঝে কি কথা বলা যাবে, হ্যাঁ কখন বলা যাবে,
কোন কথাটা বললে সমাধান হবে,
আপনি ওই সময়ের জন্য অপেক্ষা করুন। যখন আপনি পরিস্থিতি বুঝে কথা বলবেন, ইনশাআল্লাহ দেখবেন যে ওই পরিবেশটাও ঠান্ডা হয়ে যাবে, আর খিটখিটে মেজাজ যিনি থাকবে দেখবেন তার মনের মধ্যে একটা প্রভাব হবে, আমি এত কিছু করছি সে তো রাগ হচ্ছে না, সে তো চুপই রয়ে গেছে, তখন দেখবেন তার মনে একটা মাইন্ড সেট আপ হবে, না এরপর থেকে আমিও আর রাগ করবো না। পাশাপাশি তাকে খুশি করার বিষয়েও বলা হয়েছে, যেমন অনেক টিপস রয়েছে কিতাব পড়লে বোঝা যাবে, ডাক্তাররা অনেক টিপস দিয়ে থাকে এখানে যে উগ্র মেজাজি যারা এদেরকে কীভাবে সামলানো যাবে, ট্রিটমেন্ট কী রয়েছে, আপনি তাকে কিছু তোহফা দেন, উপহার দেন, কিছু সারপ্রাইজ দেন, যে অকারণে কিন্তু একটা মানুষের মেজাজ খিটখিটে হয় না, এর কিছু কারণ থাকে, যেমন মানসিক টেনশন থাকতে পারে, আপনি কয়েকটা কারণ বলেছেন ডাক্তারি সায়েন্সের মধ্যে এরকম আসছে, তো আপনি যখন তাকে তোহফা দিবেন, কিছু পুরস্কৃত করবেন, দেখবেন তার মনটা অনেক বড় হয়ে যাবে। তো তার সাথে সবসময় যখন ভালো আচরণ করবেন, একটা মানুষ যদি রাগান্বিত থাকে না বা উগ্র মেজাজই থাকে, আপনি যখন জাকির ভাই এর সাথে উত্তম থেকে উত্তম আচরণ করেই যাবেন, ভালো আচরণ করেই যাবেন, একে তোহফা দেবেন, এর কোনো কথা আপনি পরোয়া করবেন না, এর সাথে আপনি সুন্দর আচরণ করেই যাবেন, তখন দেখবেন এর অন্তরের মধ্যে অনেক বড় একটা প্রভাব বিস্তার করবে। তার অন্তরের মধ্যে দেখবেন যে একটা ভালো ধারণা কাজ করবে যে আমি এত খারাপ কাজ করার পরেও, এত মেজাজ দেখানোর পরেও সে সবসময় আমার সাথে ভালো আচরণই করে যাচ্ছে। দেখবেন একটা সময় সে আর ওই মেজাজটা থাকবে না, সে ছেড়ে দিবে এটা। তো এইভাবে চাইলে আমরা কিন্তু আমাদের ঘরের মানুষ যারা উগ্র মেজাজি বা আমাদের কলিগ যারা রয়েছে, আমার ভাই যে রয়েছে, এর সাথে যদি আমি উত্তম আচরণ করি, উত্তম আচরণ দ্বারাই কিন্তু একটা মানুষের উত্তম ট্রিটমেন্ট করা সম্ভব।
রাইট রাইট রাইট। এখন অনেক সময় উগ্র মেজাজি যে কারণে হয় মানুষ, ওই বিষয়গুলো নিয়েও ব্যক্তিকে খোঁটা দেওয়া হয়, এটাও আমাদের একটা ভুল পন্থা, এটাও আমাদের করা যাবে না। কেউ বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে, ফেসবুকে থাকে, তাকে বোঝাতে গিয়ে আমরা ওই বিষয়টা নিয়েই তাকে খোঁটা দিই, এটাতে সে ভালো হবে কিভাবে, তার আরো এটাতে খারাপ লাগে তার কাছে,
মানে আগুনের মধ্যে যে কেরোসিন তেল
ঢেলে দিলা এমনই বিষয়টা। হ্যাঁ, তো যে ব্যক্তি যে কারণে উগ্র মেজাজি হচ্ছে, ওই বিষয়টা নিয়ে তাকে বোঝানো যাবে না, ওই বিষয়টা নিয়ে তাকে খোঁটা দেওয়া যাবে না, তাকে অন্য কোনো সাইড দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন। আবার অনেক মানুষের খুব ভালো পন্থা আছে উগ্র মেজাজি লোকদেরকে বোঝানো। অনেককে আমি দেখছি যখনই দেখতাম যে কোনো ব্যক্তি হঠাৎ করে রেগে গেছে, তখন যাদের মধ্যে এই কোয়ালিটি আছে তাকে বোঝানোর, তারা বাস ওয়ান টুর মধ্যে তার কাছে গেল, তার পিঠে হাত রাখলো, বাস এও ঠান্ডা হয়ে গেল। যার মেজাজটা গরম ছিল, উগ্র মেজাজি ছিল, সেও আর প্রতিউত্তর আর করছে না, বাস সেও ঠান্ডা হয়ে গেছে। এমনও কিছু লোক, কোয়ালিটিফুল লোক আছে যারা উগ্র মেজাজি লোকদেরকে অতি সহজেই চুপ করিয়ে দেয়, এমন লোকও অনেকেই দেখা গেছে সমাজের মধ্যে। তো আল্লাহ তাবারাকাতাল আমাদের সবাইকে এমন করে দিক কি আমরা যেন নিজে উগ্র মেজাজি না হই, আর অপর ব্যক্তি যারা আছে তাদেরকেও যেন আমরা বুঝাতে পারি, আর এ থেকে যেন আমরা ফিরাতে পারি।
এর মাধ্যমে কিন্তু জাকির ভাই অনেকগুলি এখানে নিজের ক্ষতি হয়,
ক্ষতি হয়।
এক হচ্ছে শারীরিক দিক দিয়ে আপনি দেখেন, এখানে ডাক্তাররা এটাও বলে যে তার ব্রেন থেকে শুরু করে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি তার কিডনির মধ্যেও এটা প্রভাব পড়ে, তার মাইন্ড, মানসিক একটা মাইন্ডের মধ্যে এটা প্রভাব পড়ে, পাশাপাশি আপনার হার্টের রোগ হয়। আচ্ছা, অনেকে হঠাৎ করে এত রেগে যায় না জাকির ভাই, দেখা গেছে সে সঙ্গে সঙ্গে স্ট্রোক করেছে, স্ট্রোক করে সে তখনই তৎক্ষণাৎ মারা গেছে, এরকম পাওয়া যায়। তো আপনি ভাই হঠাৎ করে কেন,
যাদের হার্টের রোগ,
হার্টের রোগ রয়েছে
তাদেরকে ডাক্তার শুরুতেই এটা বলে যে কখনো আপনি
মানে রাগ করা যাবে,
রাগ করা যাবে। আচ্ছা, আবার ঘরের মানুষদেরকেও বলে, বলে দেয় তার সামনে এমন কোনো কাজ করবেন না যাতে সে রেগে যায়,
রেগে যায়।
রেগে গেলে কিন্তু রোগী আরো অসুস্থ হয়ে পড়ে।
তাকে সবসময় মাইন্ড তাকে ফ্রেশ রাখতে হবে, তাকে এমন কিছু করা বলা যাবে না যেন সে রাগ করে যায়। আর রাগের কারণে কিন্তু মানুষ ক্ষতি হয়, একটা হচ্ছে এটা হচ্ছে দুনিয়াবী শারীরিক ক্ষতি, পাশাপাশি আখিরাতের ক্ষতির
বিষয়ে
এটা অনেক বড় ক্ষতি রয়েছে। তো দেখবেন অনেকে কি কি ক্ষতি করে, যেমন স্টুডেন্ট যারা, যখন বাবা মা অনেক বেশি প্রেশার দেয়, একটা ছাত্র যখন পড়ে 2-4 ঘন্টা 5 ঘন্টা এটা এনাফ, কিন্তু কিছু বাবা মা আছে জাকির ভাই দেখবেন যে অতিরিক্ত করে ফেলে, আবার যে না পড়তেই হবে, সারাক্ষণ শুধু পড়া পড়া পড়া। তো ওই ছাত্র কী করে, তার উগ্র মেজাজে একটা ভাব চলে আসে ওই সময়, সে বই খাতা কিতাবাদি সে ছিঁড়েও ফেলে, অনেকে বাইরে ফেলে দেয়, অনেক সময় সে এটাও ডিসিশন নেয় আমি আর পড়াশোনাই করবো
না,
এটা অনেক মনের মধ্যে একটা প্রভাব পড়ে। তো যা এরকমও কাজকর্ম করা যাবে না যে আমার সন্তানের মধ্যে এটা প্রভাব পড়ে। অনেকে উগ্র মেজাজের কারণে যেখানেই কাজ করে, এমপ্লয়ে চাকরি করে, সেখানে বসের সাথে বা তার হতে পারে কলিগের সাথে রাগ করে সঙ্গে সঙ্গে রিজাইন দিয়ে দেয়, চলে যায়। আচ্ছা, সামান্য ঘটনা টুকটাক ভুল হতেই পারে, এটা হোক অফিসের মাধ্যমে হোক, সার নিজের ভুল। তো এই কারণে যদি আমি একটা ডিসিশন নিই আমি চাকরি করব না,
আচ্ছা পরবর্তীতে ভুগতে হয়,
পরবর্তীতে সে কি নিজে ভুগছে, তার পরিবার আছে, তার সন্তান আছে, অনেক বড় একটা পরীক্ষার মধ্যে সে পড়ে যায়।
রাইট।
তো এর জন্য পরিস্থিতি, দর্শকদের উদ্দেশ্যে বলবো, পরিস্থিতি সিচুয়েশন যাই হোক না কেন, আমরা কোনো অবস্থায় যেন রাগ আমরা না করি, উগ্র মেজাজ যেন আমরা না করি। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন,
বোঝার তৌফিক দান করুক, আমিন। দর্শক শ্রোতা, এমনটাই হওয়া দরকার আমাদের সাথেও, আমাদের ঘরেও, আমাদেরকেও। আল্লাহ তাবারাকতাল্লাহ উগ্র মেজাজি যে ভাবটা রয়েছে, উগ্র মেজাজি যে স্বভাবটা রয়েছে, এ থেকে আমরা নিজেরা বাঁচি, নিজের সন্তানদেরকে বাঁচাই, নিজের বন্ধু বান্ধবদেরকেও বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। আসুন আমরা দাঁড়িয়ে অনুষ্ঠানের শেষে সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা ইয়া নবী।
রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে এসো
রহমত পূর্ণ প্রভাত হয় তার।